দানিয়েলের বই নম্বর ১০ প্রক্রিয়া দানিয়েলের প্রথম অধ্যায়ে জিরোমিয়ার ভবিষ্যৎবাণীকৃত ৭০ বছরের বন্দিদশায় দানিয়েলকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি কোরেশের প্রথম বছর পর্যন্ত থাকলেন।
আর দানিয়েল রাজা কিরুশের প্রথম বর্ষ পর্যন্ত থাকলেন।
দানিয়েল এক বসেব দুয়ে।
অতএব দানিয়েল ৭০ বছরের বন্দিদশার সমগ্র সময়কাল জুড়ে বেঞ্চে ছিলেন, সেই ফরমান জারি হওয়া পর্যন্ত যা প্রাচীন ইসরায়েলীয়দের জেরুজালেম পুনর্নির্মাণ ও পুনরুদ্ধারের জন্য ফিরে আসার অনুমতি দিয়েছিল।
তখন পারস্যের রাজা কোরেশের রাজত্বর প্রথম বছরে জিরোমিয়ার মাধ্যমে বলা প্রভুর বাক্য পূর্ণ হওয়ার জন্য প্রভু পারস্যের রাজা কোরেশের আত্মাকে উদ্দীপিত করলেন, ফলে তিনি তার সমগ্র রাজ্যে একটি ঘোষণা জারি করলেন এবং তা লিখিতভাবেও প্রকাশ করলেন, এই বলে এজরা ১.১।
সুতরাং দানিয়েল হলেন সেই ১,৪৪,০০০ পরীক্ষার প্রক্রিয়ার প্রতীক, যা শুরু হয়েছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এবং আদেশ পর্যন্ত চলতে থাকে, যা বাবিলন থেকে বেরিয়ে আসার আহ্বানকে চিহ্নিত করে।
আর আমি স্বর্গ হইতে আরেকটি কণ্ঠস্বর শুনিলাম, বলিতেছে, হ্যাঁ আমার প্রজা, তোমরা তাহার মধ্য হইতে বাহির হও, যেন তোমরা তাহার পাপসমূহে অংশীদার না হও, এবং যেন তোমরা তাহার বিপদসমূহ ভোগ না কর, কারণ তাহার পাপসমূহ স্বর্গ পর্যন্ত পৌঁছিয়াছে এবং ঈশ্বর তাহার অধর্মসমূহ স্মরণ করিয়াছেন। প্রকাশিত বাক্য ১৮:৪-৫।
৭০ বছরের বন্দিদশা ১,৪৪,০০০ পরীক্ষা ও পরিশুদ্ধকরণের সময়কাল, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ইসলামের তৃতীয় হায় এসে পৌঁছেছিল। এটি কেবল তারাই স্বীকার করেন যারা অ্যাডভেন্টবাদের মৌলিক সত্যসমূহ গ্রহণ করেন। অগ্রদূতরা প্রথম হায় এবং দ্বিতীয় হায় উভয়কেই ইসলাম হিসেবে সঠিকভাবে চিহ্নিত করেছিলেন। এলেন হোয়াইট অনুমোদিত এবং হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ের পরিপূর্ণতা হিসেবে চিহ্নিত অগ্রদূতদের ১৮৪৩ ও ১৮৫০ সালের উভয় চার্টে ইসলামকে পঞ্চম ও ষষ্ঠ তুরি হিসেবে চিহ্নিত করা হয়েছে। শেষ তিনটি তুরি হল হায়ের তুরি।
আর আমি দেখলাম এবং শুনলাম, এক স্বর্গদূত মধ্যাকাশে উড়ে যাচ্ছিল। সে উচ্চকণ্ঠে বলছিল, হায় 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 পৃথিবীর অধিবাসীদের জন্য, কারণ তিন স্বর্গদূতের তুর্যের অবশিষ্ট ধ্বনিসমূহের জন্য, যেগুলি এখনও বাজতে বাকি। প্রকাশিত বাক্য ৮:১০ কেন্দ্র।
যদি তিনটি বিপদের তুরি থাকে এবং প্রথম ও দ্বিতীয় বিপদের তুরি ইসলাম হয়, তাহলে তৃতীয় বিপদের তুরি ও ইসলাম। এ কথা বোঝা বেশ সহজ। ইসলামকে বিপদের তুরি হিসেবে প্রতিকায়িত করার একটি উপাদান হল প্রথমে তাদের বেঁধে রাখা, তারপর সেই বাঁধন খুলে দেওয়া। সিস্টার হোয়াইট প্রকাশিত বাক্যের সপ্তম অধ্যায়ের ৪:২৫কে একটি ক্রুদ্ধ ঘোড়া হিসেবে চিহ্নিত করেছেন, যে বাঁধন ছিঁড়ে তার পিছুতে মৃত্যু ও ধ্বংস ডেকে আনতে চায়।
স্বর্গদূতেরা ৪:২৫কে ধরে রেখেছেন, যাকে এক ক্রুদ্ধ অশ্বরূপে উপস্থাপিত করা হয়েছে, যে বন্ধন ছিন্ন করে মুক্ত হয়ে সমগ্র পৃথিবীর পৃষ্ঠজুড়ে ধেয়ে যেতে চায় এবং তার গতিপথে ধ্বংস ও মৃত্যু বয়ে আনে। আমরা কি শাশ্বত জগতের একেবারে প্রান্তসীমায় এসে ঘুমিয়ে থাকব? আমরা কি নিস্তেজ, শীতল এবং মৃত হয়ে থাকব? হায়, যেন আমাদের গির্জাগুলিতে ঈশ্বর তার লোকদের মধ্যে তার আত্মা ও শ্বাস ফুঁকে দেন, যাতে তারা নিজ পায়ে দাঁড়াতে এবং বাঁচতে পারে। আমাদের উপলব্ধি করতে হবে যে পথটি সংকীর্ণ এবং দ্বারটি সংকীর্ণ, কিন্তু যখন আমরা সেই সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করি, তখন তার প্রশস্ততা সীমাহীন। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড ২:২১৭।
৪:২৫কে সংযত করে রাখা ৪ জন স্বর্গদূত বাইবেলের ভবিষ্যৎবাণীর সেই ক্রুদ্ধ ঘোড়াটিকে রোধ করে রাখছেন, যা মৃত্যু ও ধ্বংস ঘটায়। প্রকাশিত বাক্যের ৯ম অধ্যায়ে, যেখানে প্রথম ও দ্বিতীয় হায় তুর্য চিহ্নিত করা হয়েছে, সেখানে একজন রাজাকে চিহ্নিত করা হয়েছে, তাকে প্রকাশিত বাক্য ৯:১১-এ চিহ্নিত করা হয়েছে।
এবং তাদের উপর একজন রাজা ছিল, যিনি অতল গহ্বরের স্বর্গদূত, হিব্রু ভাষায় যার নাম আবাদ্দন, কিন্তু গ্রিক ভাষায় তার নাম আপোল্লিয়ন, তাদের উপর কর্তৃত্বকারী হিসেবে। প্রকাশিত বাক্য ৯:২।
ইসলামের রাজার নাম এবং সেই জন্য তার চরিত্র হিব্রুতে আবাদ্দন এবং গ্রিকে আপোল্লিয়ন। পুরাতন ও নতুন নিয়মে যথাক্রমে হিব্রু ও গ্রিক ভাষায় এই দুই নামের অর্থেই ইসলামের চরিত্রটি পাওয়া যায়। উভয় শব্দেরই অর্থ মৃত্যু ও বিনাশ। সিস্টার হোয়াইট বলেন, ১,৪৪,০০০ জন মোহরপ্রাপ্ত হওয়ার সময় যে রাগান্বিত ঘোড়াটিকে ৪ জন স্বর্গদূত আটকে রাখছেন, সেটি বন্ধন ছিঁড়ে বেরিয়ে এসে তার পথে মৃত্যু ও বিনাশ বয়ে আনতে চাইছে।
শাস্ত্রে ইসলামের প্রথম উল্লেখ হল ইসমাইল, যিনি ইসলাম ধর্ম পালনকারীদের পিতা। সেই প্রথম উল্লেখে তাকে এক বন্য মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং বন্য হিসেবে যে শব্দটি অনুবাদ করা হয়েছে তার অর্থ হল আরবীয় বন্য গাধা। ইসলামের প্রথম ভবিষ্যৎবাণীমূলক উল্লেখটি হল ঘোড়া জাতের একটি প্রতীক, এবং অগ্রদূতরা দুটি পবিত্র চার্টে প্রথম ও দ্বিতীয় হায় সংক্রান্ত ইসলামের চিত্রায়নে ঘোড়ার প্রতীকই ব্যবহার করেছিলেন। প্রকাশিত বাক্যগ্রন্থের সপ্তম অধ্যায়ের চার বাতাস ঈশ্বর তার লোকদের সিলমোহর না দেওয়া পর্যন্ত আটকে রাখা হয়েছে বা সংযত রাখা হয়েছে। 144,000 সিলমোহর দেওয়ার প্রক্রিয়াটি একই সঙ্গে পরীক্ষা ও শুদ্ধিকরণের প্রক্রিয়া।
এই সব ভবিষ্যৎবাণীমূলক দৃষ্টান্ত দানিয়েলের 70 বছরের বন্দিদশার মাধ্যমে উপস্থাপিত হয়েছে। ইহোয়াকিম থেকে শুরু করে যিনি প্রথম বার্তার ক্ষমতায়নের প্রতীক, সেই আদেশ পর্যন্ত যা পুরুষ ও নারীদের বাবিল থেকে বের হতে আহ্বান জানায়। ইসলামকে সংযত রাখা এবং তারপর মুক্ত করে দেওয়া, এটি বাইবেলীয় ভবিষ্যৎবাণীর প্রতীক হিসেবে ইসলামের একটি ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য।
তাদেরকে যখন চার বাতাস বলা হয়,
তখন ঈশ্বরের দাসদের উপর শীল মোহর বসানোর সময় তাদের রোধ করে রাখা হয়। দ্বিতীয় হায় এর শুরুতে যে সময় ভবিষ্যৎবাণী 391 বছর ও 15 দিন স্থায়ী হয়ে 11 আগস্ট 1840 পূর্ণ হয়েছিল, দ্বিতীয় হায় এর ইসলামকে প্রতিনিধিত্বকারী 4 জন স্বর্গদূত মুক্ত করা হয়েছিল। ভবিষ্যৎবাণীর শেষে তাদের রোধ করা হয়েছিল।
যার হাতে তুরি ছিল সেই ষষ্ঠ স্বর্গদূতকে বলা হল,
মহান নদী ইউফ্রাতিসে বাঁধা 4 স্বর্গদূতকে মুক্ত করো। আর সেই 4 স্বর্গদূত মুক্ত করা হল। তারা নির্দিষ্ট 1 ঘন্টা, 1 দিন, 1 মাস ও 1 বছরের জন্য প্রস্তুত ছিল, মানুষের 1/3 অংশকে হত্যা করার জন্য। প্রকাশিত বাক্য 9:14-15।
2001 সালের 11 সেপ্টেম্বর 144,000 ইতিহাসের প্রথম বার্তা ক্ষমতাপ্রাপ্ত হয়েছিল যখন তৃতীয় হায়ের ইসলাম মুক্ত করা হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই তা সংযত করা হয়েছিল।
সিস্টার হোয়াইট ব্যাখ্যা করেন কেন এটা ঘটেছিল, কিন্তু প্রথমে আমাদের স্মরণ করা উচিত যে বাইবেলের প্রথম উল্লেখে ইসলামের উদ্দেশ্য ছিল জাতিগুলোকে ক্রুদ্ধ করা, কারণ ইসমাইলের হাত থাকবে প্রত্যেক মানুষের বিরুদ্ধে এবং প্রত্যেক মানুষের হাত থাকবে ইসলামের বিরুদ্ধে।
আর প্রভুর স্বর্গদূত তাকে বললেন, দেখ, তোমার গর্ভে সন্তান আছে এবং তুমি এক পুত্রের জন্ম দেবে, আর তার নাম ইসমাইল রাখবে, কারণ প্রভু তোমার ক্লেশ শুনেছেন, আর সে হবে এক বন্য প্রকৃতির মানুষ, তার হাত থাকবে প্রত্যেকের বিরুদ্ধে এবং প্রত্যেকের হাত থাকবে তার বিরুদ্ধে, এবং সে তার সকল ভ্রাতাদের সম্মুখে বাস করবে। উৎপত্তি 16:11।
বাইবেলের ভবিষ্যৎবাণীতে ইসলামের উদ্দেশ্য হিসেবে দেখানো হয়েছে ইসলাম বিরোধিতায় সব জাতিকে ঐক্যবদ্ধ করা, যাতে জাতিসংঘ তাদের ক্রোধ সাবাত পালনকারীদের ওপর বর্ষণ করার আগেই তা ঘটে। 2001 সালের 11 সেপ্টেম্বর যারা 9/11কে মিলারাইট ঘটনাবলীর ক্রমের পুনরাবৃত্তির সূচনা হিসেবে বোঝে, তারা প্রত্যেকে দানিয়েলের ন্যায় হয়ে গেছে, যেমন তিনি 70 বছরের জন্য বাবিলনে নিয়ে যাওয়া হয়েছিলেন। যেহোয়াকিম সেই পরীক্ষা প্রক্রিয়ার সূচনাকে চিহ্নিত করে এবং তৃতীয় হায় হিসেবে ইসলাম তখন মুক্ত করা হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে রাখা হয়েছিল যাতে ঈশ্বর তার লোকদের সিল মোহর দিতে পারেন।
এই দর্শনটি 1:247 দেওয়া হয়েছিল যখন অ্যাডভেন্ট ভ্রাতৃগণের মধ্যে খুব অল্পই বিশ্রাম দিন পালন করতেন, এবং তাদের মধ্যেও অল্প কয়েকজনই ধারণা করতেন যে এর পালন এতটাই গুরুত্বপূর্ণ যে তা ঈশ্বরের লোকদের সঙ্গে অবিশ্বাসীদের মধ্যে একটি সীমারেখা টানতে পারে। এখন সেই দর্শনের পরিপূর্তি দৃশ্যমান হতে শুরু করেছে। এখানে উল্লেখিত সেই ক্লেশের সময়ের সূচনা বলতে বোঝানো হয়েছে সেই সময়কে নয় যখন মাড়িগুলি ঢালা শুরু হবে, বরং তার ঠিক আগের একটি স্বল্পকালীন সময়কে, যখন খ্রিস্ট পবিত্র স্থানে থাকবেন, সেই সময় যখন পরিত্রাণের কাজ সমাপ্তির দিকে, পৃথিবীতে বিপদ নেমে আসবে এবং জাতিসমূহ ক্রুদ্ধ হবে, তবু তাদের নিয়ন্ত্রণে রাখা হবে যাতে তৃতীয় স্বর্গদূতের কাজ বাধাগ্রস্ত না হয়। সেই সময় পরবর্তী বৃষ্টি অর্থাৎ প্রভুর উপস্থিতি থেকে আসা সজীবতা নেমে আসবে যাতে তৃতীয় স্বর্গদূতের উচ্চ কণ্ঠের শক্তি বৃদ্ধি পায় এবং সাধুগণ প্রস্তুত হন সেই সময়ে দাঁড়াতে, যখন শেষ 7টি মাড়ি ঢেলে দেওয়া হবে। আর্লি রাইটিংস 85।
দানিয়েলের 70 বছর শুরু হয়
11 সেপ্টেম্বর 2001-এ, যখন ইসলাম মুক্ত হয়েছিল এবং হঠাৎ ও অপ্রত্যাশিতভাবে প্রকাশিত বাক্য 13 অধ্যায়ের পৃথিবী থেকে ওঠা জন্তুকে আঘাত করে জাতিগুলিকে ক্রোধান্বিত করেছিল, তারপর ইসলামকে সংযত করা হয় যাতে তৃতীয় স্বর্গদূতের কাজটি সম্পন্ন করা যায়। তৃতীয় স্বর্গদূতের কাজ হল ঈশ্বরের লোকদের শিলমোহর দেওয়া, এবং 11 সেপ্টেম্বর 2001-এ যখন সেই কাজ শুরু হয় তখন পরবর্তী বৃষ্টি ছিটিয়ে পড়তে শুরু করে। দানিয়েলের প্রথম অধ্যায়টি 184,000 পরীক্ষার প্রক্রিয়াটি চিত্রিত করছে, যা 11 সেপ্টেম্বর 2001 থেকে শুরু হয়ে চলতে থাকবে যতক্ষণ না প্রকাশিত বাক্য 18 অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠ ঈশ্বরের অন্য ভেড়াপালকে বাবিল থেকে বেরিয়ে আসতে ডাকে। অতএব দানিয়েল এমন এক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন যারা এখন আত্মিক বন্দিত্বে রয়েছে, এবং এই অবস্থাটি পরীক্ষার প্রক্রিয়ার একেবারে সমাপ্তি পর্যন্ত থাকবে। দানিয়েলের প্রথম অধ্যায়ে পরীক্ষার সময়সীমার সমাপ্তিকে দিনসমূহের শেষ বলে চিহ্নিত করা হয়েছে।
যে দিনগুলোর শেষে রাজা বলেছিলেন
তাদের আনা হবে, সেই সময় এলে খোজাদের প্রধান তাদের নেবুখুদনেজরের সামনে উপস্থিত করল। রাজা তাদের সঙ্গে কথা বললেন এবং তাদের মধ্যে দানিয়েল, হনন্যা, মিশায়েল ও আজারিয়ার মতো আর কেউ পাওয়া গেল না, তাই তারা রাজার সামনে দাঁড়াল। আর জ্ঞান ও বুদ্ধির সব বিষয়ে যেগুলো সম্পর্কে রাজা তাদের জিজ্ঞাসা করেছিলেন, তিনি তাদের সমগ্র রাজ্যের সব জাদুকর ও জ্যোতিষীদের চেয়ে 10 গুণ উত্তম বলে পেলেন। দানিয়েল 1:9-18 বোস।
তৃতীয় পরীক্ষা, যা দানিয়েল ও তিনজন বিশ্বস্তের জন্য এক ভবিষ্যৎবাণীমূলক লিটমাস পরীক্ষা নির্দেশ করে, ছিল সেই সময় যখন নেবুখদনেজার তাদের বিচার করেছিলেন এবং দেখা গেল যে তারা তার সমগ্র রাজ্যে যত জাদুকর ও জ্যোতিষী ছিল তাদের সকলের চেয়ে 10 গুণ উত্তম। তৃতীয় পরীক্ষা বিচার দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে এবং সেই বিচার ঘটেছিল দিনগুলোর শেষে। দানিয়েলের পুস্তকে দিনগুলোর শেষ হল যেখানে দানিয়েল তার নির্ধারিত অংশে দাঁড়ান।
অনেকেই পরিশুদ্ধ হবে, শুভ্র হবে এবং পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টেরা দুষ্টতাই করবে, আর দুষ্টদের কেউই বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। ধন্য সেই ব্যক্তি যে অপেক্ষা করে এবং 1,335 দিন পর্যন্ত পৌঁছায়, কিন্তু তুমি শেষ পর্যন্ত তোমার পথে চল, কারণ তুমি বিশ্রাম করবে এবং দিনগুলির শেষে তোমার অংশে দাঁড়াবে। দানিয়েলের নিজ ভাগে দাঁড়ানোর সময় এসে গেছে। তাকে দেওয়া আলো যেমন আগে কখনো হয়নি, তেমনভাবে সারা বিশ্বে পৌঁছানোর সময় এসে গেছে। যাদের জন্য প্রভু এত কিছু করেছেন তারা যদি আলোয় চলেন, তাহলে খ্রিস্ট এবং তার সম্পর্কিত ভবিষ্যৎবাণীসমূহ সম্পর্কে তাদের জ্ঞান, যতই তারা এই পৃথিবীর ইতিহাসের সমাপ্তির কাছাকাছি আসে, ততই ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট বাইবেল ভাষ্য, খণ্ড 4:11-14।
সিস্টার হোয়াইট দানিয়েল গ্রন্থের 12:10 পদের শুদ্ধিকরণ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত করে দিনসমূহের শেষকে চিহ্নিত করেন। তিনি প্রায়ই 10 নম্বর পদটি 13 নম্বর পদের দিনসমূহের শেষ বাক্যাংশের সঙ্গে একত্রে ব্যবহার করেন।
অনেকেই পরিশুদ্ধ হবে, শুভ্র হবে এবং পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টেরা দুষ্টতাই করবে, আর দুষ্টদের কেউই বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। ধন্য সেই ব্যক্তি যে অপেক্ষা করে এবং 1,335 দিন পর্যন্ত পৌঁছায়, কিন্তু তুমি শেষ পর্যন্ত তোমার পথে চল, কারণ তুমি বিশ্রাম করবে এবং দিনগুলির শেষে তোমার অংশে দাঁড়াবে। আজ দানিয়েল তার স্থানে দাঁড়িয়ে আছেন এবং জনগণের উদ্দেশ্যে কথা বলার জন্য আমাদের উচিত তাকে স্থান দেওয়া। আমাদের বার্তা জ্বলন্ত প্রদীপের মতো এগিয়ে যেতে হবে। সেই সময় মিখায়েল উঠবেন, তিনি মহান রাজপুত্র যিনি তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়িয়ে আছেন, এবং এক বিপদের সময় আসবে এমন যে কোনো জাতি হওয়ার পর থেকে সেই সময় পর্যন্ত কখনো হয়নি, আর সেই সময় তোমার লোকেরা উদ্ধার পাবে, যার নাম বইয়ে লেখা আছে এমন প্রত্যেকেই, এবং পৃথিবীর ধুলায় নিদ্রামগ্নদের অনেকেই জেগে উঠবে, কেউ অনন্ত জীবনের জন্য, আর কেউ লজ্জা ও চিরস্থায়ী অবজ্ঞার জন্য, আর যারা জ্ঞানী তারা আকাশমণ্ডলের দীপ্তির মতো জ্যোতির্ময় হবে, এবং যারা অনেককে ধার্মিকতার পথে ফেরায় তারা নক্ষত্রদের ন্যায় চিরকাল ও অনন্তকাল আলোকিত হবে।
এই কথাগুলি উপস্থাপন করে সেই কাজ যা আমাদের এই শেষ দিনগুলিতে করতে হবে। আমরা অর্ধেকও সজাগ নই। যে কাজ অবশ্যই করতে হবে তা করার জন্য যে শক্তি অপরিহার্য তা আমাদের নেই।
আমাদের জীবন্ত হয়ে উঠতে হবে, ঐক্যে আসতে হবে। এখনই, এই মুহূর্তে আমাদের সেই অবস্থানে দাঁড়াতে হবে যেখানে আমাদের কাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হবে অনুতাপ ও ক্ষমা। কোনো ঝগড়াঝাটি চলবে না। শয়তানের সেই চোখ অন্ধ করার কাজে জড়াতে এখন অনেক দেরি হয়ে গেছে। প্রলোভনকারী আত্মাদের এবং দানবদের মতবাদের প্রতি কর্ণপাত করার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে।
আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বলতে যে, যখন পবিত্র আত্মা ভাষা ও বাকশক্তি প্রদান করেন, তখন আমরা প্যান্টেক্সটের দিনে যে কাজ হয়েছিল তার অনুরূপ একটি কাজ সম্পন্ন হতে দেখব। খ্রিস্টের প্রতিনিধিরা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবেন। এখানে একজন, ওখানে আরেকজন ভেঙে ফেলে, ধ্বংস করতে চাইছে, এমনটি দেখা যাবে না। আদেশ কার্যকর হওয়ার আগে, দিনটি তুষের মতো উড়ে যাওয়ার আগে, প্রভুর তীব্র ক্রোধ তোমাদের ওপর আসার আগে, প্রভুর ক্রোধের দিন তোমাদের ওপর আসার আগে, হে পৃথিবীর সকল নম্রগণ, যারা তার বিধান পালন করেছ, তোমরা প্রভুকে সন্ধান করো, ধার্মিকতা সন্ধান করো, নম্রতা সন্ধান করো, হয়তো প্রভুর ক্রোধের দিনে তোমরা আড়ালিত থাকবে। অস্ট্রেলিয়ান ইউনিয়ন কনফারেন্স রেকর্ড, 11 মার্চ 1907।
বাবিলে দানিয়েলের 70 বছরের বন্দিদশা দ্বারা যে 144,000 শীলকরণটি প্রতিকায়িত হয়েছে, তা দানিয়েল গ্রন্থের 12 অধ্যায়ের 10 পদেও প্রতিফলিত হয়েছে। এই পদটি সত্যের ছাপ বহন করে, কারণ এটি হিব্রু শব্দ সত্যের বৈশিষ্ট্য সূচক 3টি ধাপকে চিহ্নিত করে। অনেকেই পরিশোধিত হবে, শুভ্র করা হবে, তারপর পরীক্ষিত হবে। দানিয়েল ও 3 জন বিশ্বস্ত জন 1 অধ্যায়ে ঈশ্বরভীতির দ্বারা পরিশোধিত হয়েছিলেন, কারণ তারা বাবিলীয় খাদ্যভ্যাস গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তাদের চেহারা বাবিলীয় খাদ্যভক্ষণকারীদের তুলনায় আরও সুন্দর ও অধিক পুষ্ট দেখা গেল। তাদের সেই চেহারাই ছিল খ্রিস্টের ধার্মিকতা, যা হল সাদা বস্ত্র। তারপর দিনগুলোর শেষে যখন তারা নেবুখদনেজরের বিচারের মুখোমুখি হল, তখন তারা পরীক্ষিত হল।
দিনগুলোর শেষে যখন দানিয়েল নিজ অংশে দাঁড়াবে, ঈশ্বরের লোকদের মধ্যে খ্রিস্ট সম্পর্কে জ্ঞান এবং তার সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নেবুখদনেজর উল্লেখ করেছিলেন যে জ্ঞান ও বুদ্ধির সমস্ত বিষয়ে দানিয়েল এবং সেই 3 জন বীর পাওয়া গেলেন, যে তারা তার সমগ্র রাজ্যে থাকা সকল জাদুকর ও জ্যোতিষীদের চেয়ে 10 গুণ উত্তম।
দানিয়েল গ্রন্থের 1 অধ্যায় 144,000 অভিজ্ঞতাকে চিত্রিত করছে, যারা 3 ধাপের পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। সেই প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিস্টার হোয়াইট বলেন, এই কথাগুলো আমাদের এই শেষ দিনগুলোতে যে কাজ করতে হবে তা উপস্থাপন করে। আমরা অর্ধেকও সজাগ নই। যে কাজ অবশ্যই করতে হবে তা সম্পাদনের জন্য যে শক্তি অপরিহার্য, তা আমাদের নেই। আমাদের জীবন্ত হতে হবে, ঐক্যে আসতে হবে। এখন, একেবারে এখনই, আমাদের এমন অবস্থানে দাঁড়াতে হবে যেখানে পশ্চাতাপ ও ক্ষমা আমাদের কাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হবে। কোনো কলহ থাকা চলবে না।
যে পরীক্ষার প্রক্রিয়া দিনগুলোর শেষে নিয়ে যায়, সেটি প্রকাশিত বাক্যগ্রন্থের 11 অধ্যায়ে 2 সাক্ষীর পুনরুত্থানের দিকে নিয়ে যায়। এখন আমাদের করণীয় হল 11 সেপ্টেম্বর 2001 বার্তাটি গ্রহণ করা এবং মৃত শুকনো হাড় দ্বারা প্রতিকায়িত জাগরণের মতো জেগে ওঠা। আমাদের জীবিত হতে হবে, ঐক্যে আসতে হবে। এটা করলে আমাদের কাজের লক্ষণীয় বৈশিষ্ট্য হবে আমাদের অনুতাপ ও ক্ষমা। আমাদের কাজের এই লক্ষণীয় বৈশিষ্ট্যটি দানিয়েল গ্রন্থের 9 অধ্যায়ে উপস্থাপিত হয়েছে, যখন দানিয়েল লেবীয় পুস্তক 10:26 অধ্যায়ের প্রার্থনা করেন, নিজের পাপ এবং তার পিতৃপুরুষদের পাপের ক্ষমা চান এবং একই সঙ্গে স্বীকার করেন যে 18 জুলাই 2022, এ যে হতাশা অপেক্ষাকালের সূচনা চিহ্নিত করেছিল, সেই সময় থেকে তিনি ঈশ্বরের বিপরীতে চলছিলেন। তাকে এটিও স্বীকার করতে হবে যে একই সময়ে ঈশ্বরও তার বিপরীতে চলছিলেন। দানিয়েল প্রতিনিধিত্ব করেন তাদের, যারা 18 জুলাই 2002 থেকেই 70 বছরের বন্দিত্বের মধ্য দিয়ে গিয়েছেন।
70 বছর লেবীয় পুস্তক 26 অধ্যায়ের 7 বারের একটি প্রতীক। বংশাবলী পুস্তক আমাদের জানায় যে 70 বছর ছিল সেই সময়কাল যখন ভূমি লেবীয় পুস্তক 25 অধ্যায়ের চুক্তির বিরুদ্ধে প্রাচীন ইসরায়েলের বিদ্রোহের কারণে উপভোগ করতে না পারা সাবাতগুলোকে উপভোগ করেছিল।
জিরমিয়ার মুখে সদাপ্রভুর বাক্য পূরণ করার জন্য যতক্ষণ না দেশ তার শব্দসমূহ উপভোগ করেছিল, কারণ সে যতদিন বিরান পড়েছিল ততদিন সে শব্দ পালন করেছিল। 70 বছর পূর্ণ করার জন্য
দুই বংশাবলী ৩৩:১১
ভবিষ্যৎবাণীমূলক অরণ্যের প্রতীক হিসেবে প্রকাশিত বাক্য অধ্যায় ১১-এর দুই সাক্ষী ২০২০ সালের ১৮ জুলাইয়ের পর রাস্তায় মৃত অবস্থায় যে ৩.৫ দিন ছিল সেটি ৭০ বছরের প্রতীক এবং একই সঙ্গে ৭ কালেরও প্রতীক। দিনগুলোর শেষ কথাটি দানিয়েলের পুস্তকে সিলমোহর করে রাখা ভবিষ্যৎবাণীমূলক দিনগুলোর পরিসমাপ্তির প্রতীক।
১৭৭৯ সালে
দানিয়েলের পুস্তকের সিলমোহর খোলা হল এবং দানিয়েল তার বরাদ্দ স্থানে দাঁড়ালেন, তার উদ্দেশ্য পূরণে প্রস্তুত।
যখন ঈশ্বর একজন মানুষকে কোনো বিশেষ কাজ অর্পণ করেন, তখন তাকে দানিয়েলের মতো নিজের দায়িত্ব ও অবস্থানে অবিচল থাকতে হবে, ঈশ্বরের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত, তার উদ্দেশ্য পূরণে প্রস্তুত। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড ৬:১০০।
১৮৫৪ সালের ২২ অক্টোবর দানিয়েল পুস্তকের ৮ অধ্যায়ের ৪১০ পদের পূরণে দানিয়েল পুস্তক আবারও নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হল। ১৬৫৮ এবং ১৮৫৪ প্রথম ও দ্বিতীয় রোষের সমাপ্তি এবং সেই কারণে ৭ কালের শেষকে চিহ্নিত করে। দানিয়েল পুস্তকে দিনগুলোর শেষ হল ৭ কাল দ্বারা প্রতিনিধিত্ব করা এক বন্দিদশার পরিসমাপ্তির প্রতীক। দানিয়েল পুস্তকের ৪র্থ অধ্যায়ে ৭ কাল তার উপর অতিক্রান্ত হওয়ার সময় নেবুকদনেৎসর এক পশুর মতো বাস করেছিল। দিনগুলোর শেষে তার রাজ্য এবং বুদ্ধি তার কাছে ফিরে আসে।
দিনসমূহের শেষে আমি নেবুকদনেৎসর স্বর্গের দিকে চোখ তুললাম এবং আমার বুদ্ধি আমার কাছে ফিরে এলো, আর আমি পরম প্রধানকে ধন্য বললাম এবং যিনি চিরজীবী তাকে স্তব ও মহিমান্বিত করলাম, যার আধিপত্য চিরস্থায়ী আধিপত্য এবং তার রাজ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, আর পৃথিবীর সব অধিবাসী তুচ্ছ গণ্য হয়। তিনি স্বর্গের বাহিনীতে এবং পৃথিবীর অধিবাসীদের মধ্যে নিজের ইচ্ছামতো কাজ করেন, তার হাত থামাতে পারে এমন কেউ নেই, কিংবা তাকে বলতে পারে তুমি কি করছো। একই সময়ে আমার বুদ্ধি আমার কাছে ফিরে এলো, আর আমার রাজ্যের মহিমার জন্য আমার মান মর্যাদা ও দীপ্তি আমার কাছে ফিরে এলো, এবং আমার উপদেষ্টারা ও অভিজাতরা আমার কাছে এলো, এবং আমি আমার রাজ্যে প্রতিষ্ঠিত হলাম এবং আমার প্রতি অধিক শ্রেষ্ঠ মহিমা যোগ হল। দানিয়েল ৪:৩৬।
১,৪৪,০০০এর মোহর দেওয়ার সময়ের সমাপ্তিকে দিনসমূহের শেষ হিসেবে উপস্থাপিত করা হয়েছে এবং সেই কারণে এটি ৭০ বছরের প্রতীকী সমাপ্তি ও ৭ বার এরও প্রতীকী সমাপ্তি নির্দেশ করে। সেই সময় পশ্চাতাপ ও ক্ষমা হবে তাদের কর্মের প্রতিনিধিত্বকারী বৈশিষ্ট্য, যারা শুকনো হাড়ের উপত্যকা দিয়ে যাওয়া রাস্তায় পূর্বে মৃত ছিল।
১,৪৪,০০০এর পশ্চাত্তাপের কাজের দৃশ্যমান বৈশিষ্ট্যটি ইজেকিয়েল গ্রন্থের ৯ অধ্যায়ে দীর্ঘশ্বাস ফেলা ও কান্নাকাটি হিসেবে উপস্থাপিত হয়েছে। যখন ঈশ্বরের লোকেরা তাদের ব্যক্তিগত পাপ স্বীকার করে এবং তা পরিত্যাগ করে, যখন তারা স্বীকার করে যে তারা তাদের পিতৃপুরুষদের একই পাপ পুনরাবৃত্তি করেছে, যখন তারা নিজেদের মতামতের অহংকার একপাশে রেখে মেনে নেয় যে তারা ঈশ্বরের বিপরীত পথে চলেছে, এবং আরও যে ১৮ জুলাই ২০২০ এ প্রতীক্ষার সময় শুরু হওয়ার পর থেকে তিনিও তাদের বিপরীতে চলেছেন, তখন দেখা যাবে যে রাজ্যের অন্যান্য সব সঘোষিত জ্ঞানীদের তুলনায় তাদের ১০ গুণ বেশি ভবিষ্যৎবাণীমূলক ক্ষমতা থাকবে।
মোহরকরণের প্রক্রিয়া ইসলামকে প্রথমে মুক্ত করা এবং তারপর সংযত করার মধ্য দিয়ে শুরু হয়েছিল। সেই প্রক্রিয়ার সমাপ্তিও শুরুটির মতোই ঘটে যখন ইসলাম আবারও মুক্ত করা হয়। মোহরকরণের সময়ের দিনগুলোর শেষে তা মুক্ত করা হয়, যা দানিয়েলের জন্য ছিল সাইরাসের সেই ফরমান যা মানুষকে বাবিল থেকে বেরিয়ে আসতে আহ্বান করেছিল। সেখানে শুদ্ধিকরণের দিনগুলোর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবারের আইন ফরমানের বিচারে বিশ্বস্তরা ১০ গুণ বেশি ভবিষ্যৎবাণীমূলক শক্তির অধিকারী বলে প্রমাণিত হবে।
আপনারা প্রভুর আগমনকে অত্যন্ত দূরের ব্যাপার করে তুলছেন। আমি দেখেছি শেষ বৃষ্টি মধ্যরাত্রির আহ্বানের মতোই ততটাই হঠাৎ করে আসছে এবং ১০ গুণ শক্তি নিয়ে। স্পল্ডিং অ্যান্ড মাগান ৫।
পরবর্তী প্রবন্ধে আমরা দানিয়েলের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করব।
এটি ছিল মধ্যরাতের আহ্বান যা দ্বিতীয় স্বর্গদূতের বার্তাকে শক্তি দেবে। স্বর্গ থেকে স্বর্গদূতদের পাঠানো হয়েছিল হতাশ পবিত্রজনদের জাগিয়ে তুলতে এবং তাদের সামনে থাকা মহান কাজের জন্য প্রস্তুত করতে। সবচেয়ে প্রতিভাবান ব্যক্তিরাই প্রথমে এই বার্তা গ্রহণ করেনি। স্বর্গদূতরা পাঠানো হয়েছিল বিনয়ী নিবেদিত প্রাণদের কাছে, এবং তাদের সেই আহ্বান তুলতে বাধ্য করেছিল, দেখ বর আসছে, তোমরা তার সাক্ষাতে যেতে বাইরে বেরিয়ে যাও। যাদের কাছে এই আহ্বানের দায়িত্ব অর্পিত হয়েছিল তারা তৎপর হয়ে পবিত্র আত্মার ক্ষমতায় বার্তাটি ধ্বনিত করল এবং তাদের হতাশ ভাইদের জাগিয়ে তুলল। এই কাজ মানুষের জ্ঞান ও বিদ্যার ওপর প্রতিষ্ঠিত ছিল না, বরং ঈশ্বরের শক্তির ওপর, আর যারা সেই আহ্বান শুনেছিল তার পবিত্র জনেরা তা প্রতিহত করতে পারেনি। সবচেয়ে আত্মিকেরা প্রথমেই এই বার্তাটি গ্রহণ করেছিল, আর যারা পূর্বে কাজের নেতৃত্ব দিয়েছিল তারাই ছিল সবশেষে এই আহ্বান গ্রহণ করতে এবং সেই ধ্বনিকে আরও প্রবল করতে সহায়তা করতে। দেখ বর আসছে, তোমরা তার সাক্ষাতে যেতে বাইরে বেরিয়ে যাও। প্রারম্ভিক রচনাবলী 2300-3300।